أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الحمد لله
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবায় খোদা তাআলার ওয়াসে বৈশিষ্ট্যের ওয়াসে গুণবাচক নামের প্রেক্ষাপটে কোরআনে যে সমস্ত বিষয়াদি বর্ণিত হয়েছে তার কিছু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। একই ধারাবাহিকতা আজও অব্যাহত থাকবে। আর আজ কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব যাতে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে যার সম্পর্ক আমাদের প্রাত্যহিক জীবনের ঘটনাবলীর সাথেও রয়েছে, আমাদের আধ্যাত্মিক এবং নৈতিক অবস্থার সাথেও তার সম্পর্ক আছে। এসবই উল্লেখ করব। খোদা তাআলা তার সার্বজনীন এবং সর্বব্যাপী জ্ঞানের কারণে আমাদের সবকিছুকে তার জ্ঞানের গণ্ডিতে পরিবেষ্টন করে রেখেছেন। তিনি সমস্ত বিষয় বর্ণনা করে সেই পথের দিকে আমাদের পথ প্রদর্শন করেছেন, সে পথের দিশা দিয়েছেন যার উপর পরিচালিত হয়ে আমাদের নিজ নিজ সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে খোদা তালার ফজল এবং অনুগ্রহকে আমরা লাভ করতে পারি, তা থেকে কল্যাণমণ্ডিত বা কৃপামণ্ডিত হতে পারি এবং খোদার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা এই দৃষ্টিকোণ থেকে পারিবারিক বিষয়েও আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের সামাজিক বিষয়েও আমাদেরকে পথের দিশা দিয়েছেন, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক পথে পরিচালনার জন্য পথ দেখিয়েছেন, আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক অবস্থাকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করার বিষয়েও আমাদের আলোর দিশা দিয়েছেন। এক কথায় মানব জীবনের প্রতিটি দিককে আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছে এবং সেই বিষয়ে তিনি আমাদেরকে পথের দিশা দিয়েছেন। যেহেতু মানুষকে খোদা তাআলা তাঁর নিজ গুণাবলী অবলম্বন এবং ধারণের নির্দেশ দিয়েছেন, তাই তাকে নিজ আধ্যাত্মিক এবং চারিত্রিক আর নৈতিক মানে অধিষ্ঠিত হওয়ার জন্য তার চেষ্টা এবং আমলকে ব্যাপকতর করার নির্দেশ দেয়া হয়েছে, যেন এর কল্যাণে মানুষ খোদার নৈকট্য লাভ করতে পারে। কিন্তু একই সাথে খোদা তাআলা এটিও আমাদেরকে অবহিত করেছেন যে তোমাদের সামর্থ্য এবং শক্তি কতটা আছে তা আমি জানি, আমি যে দায়িত্ব অর্পণ করেছি তা তোমাদের জন্য সাধ্যাতীত নয়, আর সব মানুষের সামর্থ্য এবং সাধ্য সমান নয়, যেখানে সামর্থ্য এবং শক্তি সমান নয় সেখানে খোদা যখন নির্দেশ দেন তার নির্দেশ মানুষের শক্তির গণ্ডির বাহিরে নয় বরং শক্তি অনুসারে হয়ে থাকে, কিন্তু শক্তির সীমা নির্ধারণ করার কাজ মানুষের নয়, খোদা তালাই প্রত্যেক ব্যক্তির শক্তি এবং সামর্থ্য আর সাধ্যের সীমাকে জানেন। তিনি যেই শিক্ষাই নাজেল করেছেন কোরআনে সেই সম্পর্কে একথা বলা যাবে না যে এটি আমাদের সাধ্যাতীত বা আমাদের শক্তির বাহিরে। মানুষের সুপ্ত গুণাবলী সামর্থ্য রয়েছে, খোদা তাআলা প্রত্যেক মানুষকে সুপ্ত কিছু গুণাবলী বা শক্তি দিয়েছেন, সেইগুলোকে বের করা, কাজে লাগানো এবং তাতে উজ্জ্বল সৃষ্টি করা, এটি প্রত্যেক মানুষের ব্যক্তিগত দায়িত্ব। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে বলেন যে তিনি তোমাদের জন্য উত্তম আদর্শ। তিনি আমাদেরকে সেই কামেল মানবের আদর্শ অনুকরণের নির্দেশ দিয়েছেন। কামেল মানব, উৎকর্ষ মানব শুধু একজনই খোদা তাআলা সৃষ্টি করেছেন, যার সাধ্য সামর্থ্য এবং শক্তির কোনো সীমা নেই। তার জীবনের যে কোনো একটি দিক নিয়ে চিন্তা করুন না কেন, এক মহান মানে তাকে আপনি অধিষ্ঠিত পাবেন। কিন্তু আমাদের জন্য নির্দেশ হল, আমাদেরকে বলা হয়েছে যে আমাদের জন্য আদর্শ হলেন, উত্তম আদর্শ হলেন তিনি, যথাসাধ্য সেই আদর্শ অনুসরণ এবং অনুকরণের চেষ্টার নির্দেশ দেওয়া হয়েছে। আমি প্রথম দিকে বলেছিলাম যে খোদা তাআলা যে সমস্ত বিষয়ে আমাদের পথের দিশা দিয়েছেন সেগুলোর ভেতর পারিবারিক ঝগড়া বিবাদও আছে, পারিবারিক বিষয়াদির সাথে এর সম্পর্ক। কোরআনের কিছু আয়াত আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, কিন্তু তার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের কথা উল্লেখ করতে চাই, যা এই সম্পর্কে আমাদের সামনে রয়েছে। এটি তুলে ধরব যে তার পরিবারের সাথে তিনি কেমন ব্যবহার করতেন আর কি মহান দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। তিনি একবার বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম সে যে নিজ পরিবারের সাথে উত্তম ব্যবহারের ক্ষেত্রে সর্বোত্তম, আর আমি তোমাদের মাঝে পরিবারের সাথে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার করে থাকি। এরপর তিনি বলেন যে যদি পরস্পরের ভিতর তোমরা কোনো ত্রুটি বিচ্যুতি দেখো, কোন দুর্বলতা দেখো, বা কারো বা দ্বিতীয় পক্ষের কোন অভ্যাস অপছন্দনীয় হয়, তাহলে অনেক কথা এমনও থাকতে পারে যা ভালো এবং পছন্দনীয়। তো ভালো কথাগুলো ইতিবাচক গুণাবলী সামনে রেখে পরস্পরের সাথে ত্যাগের ভিত্তিতে এবং কোরবানির মন মানসিকতা নিয়ে ব্যবহার করা উচিত এবং সমঝোতার পরিবেশ গড়ে তোলা উচিত। তার সব স্ত্রীরা কথার সাক্ষী যে তিনি সবসময় তাদের সাথে উত্তম ব্যবহার করেছেন। সফরে যাওয়ার সময় স্ত্রীদের নামে লটারি করতেন, যার নামে লটারি বের হতো তাকে সাথে নিয়ে যেতেন। অসুস্থতার যুগে স্ত্রীদের তিনি দেখা করতে যেতেন, তাদের আবেগ অনুভূতির গভীর শ্রদ্ধা করতেন, একই সাথে দোয়া করতেন যে হে আল্লাহ তুমি জানো এবং দেখো, মানবীয় প্রচেষ্টার যতটুকু সম্পর্ক আছে তার নিরিখে যতটা সাম্যতা, সমান ব্যবহার বা ইনসাফের সম্পর্ক, সেই ইনসাফ এবং সাম্যতার ব্যবহার আমি করি। হে আমার প্রভু, হৃদয়ের উপর যে কোনো নিয়ন্ত্রণ নেই, কারো কোনো গুণাবলী এবং সামর্থ্য আর বৈশিষ্ট্যের কারণে, যোগ্যতার কারণে হৃদয় যদি কারো প্রতি ঝুঁকে থাকে, আকর্ষিত থাকে, তাহলে আমাকে ক্ষমা করো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার যে সম্পর্ক ছিল তা সম্পর্কে হযরত আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে খাদিজা তখন আমার সঙ্গ দিয়েছেন যখন আমি নিঃসঙ্গ ছিলাম, তখন আমার সাহায্য করেছেন যখন আমি সহায় সম্বলহীন ছিলাম। তিনি নির্দ্বিধায় আমার জন্য তার সম্পদ খরচ করেছেন, তার গর্ভে খোদা আমাকে সন্তান দিয়েছেন। তিনি তখন আমাকে সত্যায়ন করেছেন যখন পৃথিবী আমাকে মিথ্যাবাদী হিসেবে প্রত্যাখ্যান করেছে, মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়ে তার অসাধারণ শ্রদ্ধা ছিল, যে হৃদয়ে মূল্যায়ন করতে জানত। অথচ তার সামনে জীবন্ত এবং জীবিত যুবতী স্ত্রী সামনে ছিল এবং যাকে তিনি বড় ভালোবাসার দৃষ্টিতে দেখতেন, ভালোবাসার কারণ ছিল যে তার ঘরে হযরত আয়েশার ঘরে তার উপর সবসময় ওয়াহী হতো। হযরত আয়েশা যখন বললেন যে আপনার স্ত্রীরা জীবিত আছেন, মৃত স্ত্রীর কথা কেন বারবার বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার সাথে তাকে বোঝান যে সংকীর্ণ মনে হবে না, বড় মনের পরিচয় দাও, এই এই কারণে আমি আমার প্রথম স্ত্রীর কথা তোমাদের সামনে বলি বা বলে থাকি। আজকে পাশ্চাত্যের ধর্মযাজক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি উপর যারা অপবাদ আরোপ করে থাকে, যারা তারা কি আমার প্রিয় নেতার এই গুণাবলী দেখে না, কিভাবে তিনি স্ত্রীদের পারিবারিক অধিকার প্রদান করেছেন, জীবিত স্ত্রীদের সাথেও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সমান ব্যবহার করেছেন, যদিও মানব হৃদয়ের উপর মানুষের নিয়ন্ত্রণ নেই তা সত্ত্বেও বাহ্যিক বা জাগতিক ব্যবহারের যতটুকু সম্পর্ক আছে তা সমান ছিল সবার সাথে। আর যে স্ত্রী প্রথম দিকে নিজের সর্বস্ব বিলীন করেছেন, উৎসর্গ করেছেন, তার কোরবানির কথা উল্লেখ করে জীবিত স্ত্রীদেরকে অবহিত করেছেন যে আমি তো অমূল্য বুঝি, আমি যদি মূল্যায়ন না করি কারো কোরবানির, তাহলে সে খোদার প্রতি কৃতজ্ঞ গণ্য হবে না, যে খোদা কখনো আমাকে সহায় সম্বলহীন পরিত্যাগ করেননি, তার ব্যাপকতর নেমত থেকে আমাকে অংশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের সাথে যে উত্তম ব্যবহার করতেন তা খোদার নির্দেশ অনুসারে, খোদা বলেছেন যে ইনসাফের দাবি অনুসারে ইনসাফের দাবি পূরণ করো। আর তিনি নিজ মান্যকারীদেরকেও বলেছেন, তিনি যখন মান্যকারীদের বলেছেন যে এটি খোদার নির্দেশ, এটি মেনে চলো, এর পূর্বে নিজে খোদার নির্দেশের উপর আমল করে দেখেছেন। কোরআন যেখানে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে সেখানে কিছু শর্ত মানুষের উপর আরোপ করেছে, রাসূলের উপরে আপত্তি করা হয় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ের অনুমতি দিয়ে মহিলাদের উপর বড় অন্যায় করেছেন বা শুধু পুরুষের আবেগ অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ সম্পর্কে খোদা তাআলা বলেন যে এটি কোন খোলা ছুটি নয়। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন খাফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতাম ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা ওয়াইন খাফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাআউলু। যদি তোমাদের আশঙ্কা হয় যে তোমরা এতিমদের ব্যাপারে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে নারীদের মধ্য থেকে পছন্দসই বিয়ে করো, দুইজন তিনজন বা চারজনকে বিয়ে করতে পারো। তবে যদি আশঙ্কা হয় যে তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনেই যথেষ্ট বা তোমাদের দক্ষিণস্থের অধিকারভুক্তদের বিবাহ করো। এটি না ইনসাফি বা অবিচার করা থেকে বাঁচার একটি নিকটতর পন্থা। এখানে বলা হয়েছে যে এতিমদের সাথে যদি বিয়ে করতে হয় সেক্ষেত্রে অন্যায় করবে না, বরং তাদের পুরো অধিকার প্রদান করে বিয়ে করো, বিয়ের পর তাদের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করো। কখনো একথা মনে করবে না যে এদের জিজ্ঞাসা, এদের পক্ষ থেকে অন্যায় করলেও জিজ্ঞেস করার কেউ নেই, যেভাবে ইচ্ছা এদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করা যেতে পারে, এ কথা ভেবো না। আর যদি তোমার ভয় হয় যে তুমি ইনসাফ করতে পারবে না এমন ইয়েতিমদের সাথে, তাহলে স্বাধীন নারীদেরকে বিয়ে করো, দুইজন তিনজন বা চারজন পর্যন্ত বিয়ে করা যায়, কিন্তু ইনসাফের দাবি অনুসারে যদি ইনসাফ বা সুবিচার করতে না পারো তাহলে একাধিক বিয়ে করবে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই প্রসঙ্গে বলেন যে ইয়েতিম যে সমস্ত ইয়েতিম মেয়েদের তোমরা লালন পালন করো, তাদের সাথে বিয়ে করা অবৈধ নয়, কিন্তু যদি মনে করো যে তারা লাওয়ারেস, তাদের উপর জুলম হতে পারে আমার পক্ষ থেকে, তাহলে যাদের যে সমস্ত মেয়েদের পিতামাতা আছে তাদের বিয়ে করো, আর যেন তোমরা তাদের অধিকার দিতে পারো এবং তাদের ব্যাপারে যেন ভয় থাকে, দুই বা তিন বা চার জনকে বিয়ে করতে পারো, শর্ত হলো ও ইনসাফ, যদি ইনসাফ করতে না পারো তাহলে প্রয়োজন থাকলেও একাধিক বিয়ে করবে না। দেখুন যুগের হাকাম এবং আদাল, যুগের যিনি ন্যায় বিচারক, তিনি স্পষ্ট করে বলছেন যে প্রয়োজন থাকলেও একাধিক বিয়ে করবে না যদি ইনসাফ করতে না পারো। তিনি বলছেন যে প্রয়োজনের অজুহাতে তোমরা অনেক সময় বিয়ে করো, কিন্তু প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং সমাজের শান্তি এবং নিরাপত্তাই বেশি গুরুত্ব রাখে। আজকাল কোনো না কোনো স্থান থেকে অভিযোগ আসে যে কোন পুরুষের সন্তান সন্ততি বা ওলাদ থাকা সত্ত্বেও অন্যত্র বিয়ে করতে চায়, বিভিন্ন বাহানার ভিত্তিতে বিয়ে করতে চায়। প্রথম কথা হল, আল্লাহ তাআলা বলেন যে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে বিয়ে করবে না, আর ন্যায় বিচারে সকল প্রকারের অধিকারের অন্তর্ভুক্ত। যদি ঘর চালানোর জন্য পর্যাপ্ত আয় না থাকে তাহলে আরেকটি বিয়ে করে প্রথম স্ত্রী সন্তানদের অধিকারকে পদদলিত করার নামান্তর হবে। মুসলিম ইসলাম এক জায়গায় বলেন যে যদি বাধ্যবাধকতার কারণে দ্বিতীয় বিয়ে করতেও হয় তাহলে প্রথম এমন ক্ষেত্রে প্রথম স্ত্রীর পূর্বের তুলনায় বেশি যত্নবান হোক, কিন্তু কার্যত সমাজের অবস্থা বিপরীত। প্রথম স্ত্রী, প্রথম পক্ষের স্ত্রী এবং বাচ্চাদের অধিকারের ব্যাপারে মানুষ ভ্রুক্ষেপহীন হয়ে যায় এবং আল্লাহর নির্দেশের বিরুদ্ধে চলে। তাই এটি দেখতে হবে আমাদেরকে, আর্থিক এবং অন্যান্য অধিকার প্রদানের ক্ষেত্রে ইনসাফ পদদলিত হচ্ছে না। তো মুসলিম ইসলাম বলেন যে আমাদের মতে মানুষের নিজেকে দ্বিতীয় বিয়ে করে পরীক্ষায় পরীক্ষার মুখে ঠেলে দেওয়া উচিত নয়। স্ত্রীর অধিকার প্রদান এত বড় বিষয় যে তা পালন না করে মানুষ নিজেকে পরীক্ষার মুখে ঠেলে দেয় এবং খোদার সন্তোষ, খোদার ক্রোধভাজন হয়। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়ার কথা পূর্বেই বলেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার কাছে বলতেন যে বাহ্যত আমি সবার অধিকার প্রদানের চেষ্টা করি, কিন্তু কোন স্ত্রীর কোন অনুপম বৈশিষ্ট্যের কারণে যদি হৃদয়ে কারোর প্রতি আকর্ষিত হয় তা আমার নিয়ন্ত্রণের বাহিরে, এজন্য আমাকে ক্ষমা করো। আর এই বিষয়টি মানুষের প্রকৃতি সম্মত একটি বিষয়। খোদা তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন আর তিনি একাধিক বিয়ের অনুমতি প্রদান করেছেন, যিনি মানুষের হৃদয়ের অবস্থা জানেন, আপাদমস্তক মানুষকে জানেন, অদৃশ্যেরও যার জ্ঞান রয়েছে, তিনি কোরআনে এই সম্পর্কে স্পষ্ট করেছেন যে এমন পরিস্থিতি অনেক সময় কোনো কারণে কারো দিকে তোমার আকর্ষণ বেশি থাকতে পারে, এমন পরিস্থিতিতে আবশ্যকীয় বিষয় হল দ্বিতীয় পক্ষের যে বাহ্যিক অধিকার আছে, প্রাপ্য আছে, তা পুরোপুরি পুরোমাত্রায় দাও। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালান তাসতাতি ওয়ান তাআদালু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাযারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফা ইন্নাল্লাহা কানা গাফুরার রাহীমা। তোমরা যতই তোমরা মহিলাদের মাঝে কামেল ইনসাফের যতই বাসনা রাখো না কেন তা করা সম্ভব নয়, তবে একজনের প্রতি এতটা ঝুঁকবে না যে দ্বিতীয় জন ঝুলন্ত অবস্থায় পড়ে থাকবে। তাই যদি তোমরা সংশোধন করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল এবং বারবার দয়াকারী। এমন বিষয়ে যা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে সেক্ষেত্রে পুরো ইনসাফ করা সম্ভব নয়, কিন্তু যে বিষয়ে মানুষের নিয়ন্ত্রণে রয়েছে সেই ক্ষেত্রে তো পুরোপুরি সুবিচার বা ইনসাফ করা আবশ্যক। বাহ্যিক ইনসাফ হল খাদ্য, পানীয়, পোশাক, আবাস, সবই এতে অন্তর্ভুক্ত। শুধু খরচ দেয়া, সময় না দেয়া, এটিও সমীচীন নয়। আবার শুধু আবাস বা বাসস্থানের ব্যবস্থা করার পারিবারিক খরচ না দেয়া আর মানুষের সামনে হাত পাততে বাধ্য করা, এটিও সমীচীন নয়। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পুরো দায়িত্ব পালন করা এটি পুরুষের দায়িত্ব। একটি রয়েতে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার দুই স্ত্রী কিন্তু যদি সে শুধু একজনের দিকে পুরোপুরি ঝুঁকে যায়, দ্বিতীয় জনকে পুরোপুরি উপেক্ষা করে, তাহলে কিয়ামত দিবসে সে এমনভাবে উত্থিত হবে যে তার শরীরের একটা অংশ কর্তৃত্ব থাকবে বা বিচ্ছিন্ন থাকবে। খোদা তাআলা বলেন যে তাকওয়া হল উভয়ের জাগতিক অধিকার সমানভাবে প্রদান করা এবং কোন একজনকে স্ত্রী হওয়া সত্ত্বেও তার অধিকার থেকে বঞ্চিত করবে না, তাকে বিচ্ছিন্ন করছ না, আবার তার অধিকারও পুরোপুরি দিচ্ছ না, এমনটি হওয়া উচিত নয়, মোমেনের এমনটি করা উচিত নয়। তাই মোমেনের জন্য আবশ্যক হল সেই সমস্ত কাজ থেকে বিরত থাকা এবং আত্মসংশোধন করা যা থেকে খোদা বিরত থাকার নির্দেশ দিয়েছেন। অনেক এমন অভিযোগ আসে যে স্বামী স্ত্রীর প্রতি আদৌ মনোযোগী নয়, এক স্ত্রীর দিকে বেশি মনোযোগ নিবদ্ধ করা হচ্ছে আর দ্বিতীয় স্ত্রী পরিত্যক্তা রয়েছে। আবার অনেক সময় কোন স্ত্রীর কিছু অভ্যাস বা বদভ্যাসের বাহানায়, বদভ্যাসের অজুহাত দেখিয়ে বলা হয়, এটি এক স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। কিছু ঝগড়া বিবাদ এমনও আসে, স্বামী বলে যে তোমাকে তালাকও দেব না আর তোমাকে রাখবও না, তোমার সাথে ঘরও করব না। বিচার বিভাগ বা কাজায় বা আদালতে বা যদি কোনো মামলা থাকে, বিনা কারণে মামলাকে প্রলম্বিত করা হয়, মামলাকে বিষয়কে দীর্ঘ করার জন্য, প্রলম্বিত করার জন্য অদ্ভুত বাহানা বা অজুহাত সন্ধান করা হয়। আমি পূর্বেও কয়েকবার বলেছি যে অনেকে এই জন্য তালাক দেয় না যে মহিলা নিজে খোলা নেক, যেন মোহরানা এড়ানো যেতে পারে। এইসব বিষয়গুলো এমন যা মানুষকে তাকওয়ার গণ্ডি থেকে বাহিরে ঠেলে দেয়। খোদা বলছেন যে আত্মসংশোধন করো, যদি খোদার দয়া এবং ক্ষমার প্রত্যাশা রাখো নিজের জন্য, তাহলে তুমি নিজেও একই ব্যবহার করো, স্ত্রীর অধিকার দাও, তাকে তার সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। যদি খোদার সার্বজনীন দয়া থেকে অংশ পেতে চাও, তাহলে নিজের দয়ার গণ্ডিকে বিস্তৃত করো। আমি যে আয়াত পড়েছি পূর্বে, তার পূর্বে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইয়া তাফাররাকা ইয়ুগনিল্লাহু কুল্লান মিন সাআতিহি ওয়া কানাল্লাহু ওয়াসিআন হাকিমা। যদি তারা উভয় আলাদা হয়ে যায়, আল্লাহ সকলকে তার সাধ্য অনুসারে সঙ্গতি দান করবেন। আল্লাহ তাআলা ব্যাপকতার অধিকারী এবং প্রজ্ঞাবান। এতে আল্লাহ তাআলা বলছেন যে সংশোধনের যদি কোন রাস্তা বাকি না থাকে, তাহলে এমন ক্ষেত্রে ঝুলন্ত ছেড়ে দেবে না, তার অধিকার দিয়ে তাকে সুন্দরভাবে বিদায় দাও। যদি ঝুলন্ত অবস্থায় ছেড়ে দেয় কোন পুরুষ, তাহলে এমন ক্ষেত্রে মহিলাও কাজের মধ্যস্থতায় খোলা নিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যে মোমেন পুরুষ এবং মোমেন নারী তখনই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত বিবেচিত হবে যদি ভালোবাসার সাথে জীবন যাপনের সকল চেষ্টা করে, আর এই সমস্ত চেষ্টা যদি ব্যর্থ হয় সুন্দরভাবে জীবন যাপনের, তাহলে সুন্দরভাবে তারা আলাদা হতে পারে। পুরুষ সুন্দরভাবে নারীর অধিকার দিয়ে তাকে আলাদা করা, পৃথক করে দেয়া, এটি পুরুষের দায়িত্ব। একাত্রে থাকার তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে সকল চেষ্টা যেহেতু ব্যর্থ হয়েছে সেই কারণেই আলাদা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তার ব্যাপক রহমত এবং কৃপার ভিত্তিতে পুরুষ মহিলা উভয়ের উপর রহমত নাজালের বিধান করবেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে তিনি ধনবান করবেন এবং পরাভিমুখ করবেন। যদিও পুরুষ নারীর পুরুষ এবং মহিলার আলাদা হওয়া বা তালাক এমন একটি বিষয় যে হাদিসের আলোকে খুবই পছন্দনীয় বৈধ কাজ এটি, কিন্তু যেহেতু তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে এই সম্পর্ক টিকিয়ে রাখার সকল চেষ্টা যেহেতু ব্যর্থ হয়েছে, তাই খোদা তাআলা যিনি হৃদয়ের অবস্থা সম্পর্কে সম্যক অবগত তার সামনে বিনত হয়ে যদি এই সিদ্ধান্ত করতে হয় বা আলাদা হতে হয় বাধ্যবাধকতার ক্ষেত্রে, খোদা তাআলা যেহেতু ওয়াসে তাই তিনি উভয়ের জন্য তিনি প্রাচুর্যের বিধান করেন। তিনি যেহেতু একই সাথে হাকিমও, তিনি প্রজ্ঞাবানও, তাই খোদার সাহায্য চেয়ে যে সিদ্ধান্ত করা হয় সেই সিদ্ধান্ত প্রজ্ঞাপূর্ণ হয়ে থাকে, খোদার দিক নির্দেশনা অনুসারে তা হয়ে থাকে। এই আয়াতে নীতিগত একটি কথা যা বর্ণনা করা হয়েছে তা হল আবেগ তাড়িত হয়ে বৈবাহিক সম্পর্কের সিদ্ধান্ত করা উচিত নয়, পিতা মাতারও এমন করা উচিত নয়, আর ছেলে মেয়েরও এমনটি করা উচিত নয়। আবেগ প্রবণ হয়ে বা আবেগ তাড়িত হয়ে কোন সিদ্ধান্ত করা বা সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং খোদা তাআলা যিনি সবকিছু জানেন, যিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, তার সাহায্য চেয়ে চিন্তা ভাবনা করে সম্পর্কে সিদ্ধান্ত করা উচিত। আল্লাহ তাআলা বলছেন যে এমন সিদ্ধান্ত যদি হয় তাহলে এমন ক্ষেত্রে খোদা তাআলা নিজ ফজল থেকে প্রাচুর্য দেন, এমন মানুষকে আল্লাহ তাআলা এমন মানুষের সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন, সচ্ছলতা দান করেন, তাদের সম্পর্কের ভিতরও মাধুর্য সৃষ্টি হয়। আমি তালাকের কথা বলেছিলাম, অনেক পুরুষ তালাক না দিয়ে বিষয়কে দীর্ঘায়িত করে, প্রলম্বিত করে, বিভিন্ন বাহানা করে। জোর বলছেন যে বিয়ে যখন হয় পুরুষ মহিলা কিছুদিন একত্রে ঘর করে, এর ফলে সন্তান সন্ততি হয়, এরপর অনেক ক্ষেত্রে তালাক হয়। এই সম্পর্কে এমন মহিলার কি প্রাপ্য তা তো স্পষ্ট, বাচ্চাদের খরচ বহন করতে হয়, মহরানা দিতে হয়, কিন্তু খোদা তাআলা বলছেন যে অনেক সময় এমন পরিস্থিতি দেখা দেয় যখন রুখসতি হয় না বা মহরানা নির্ধারিত হয় না, এমন ক্ষেত্রেও মহিলার যে অধিকার তা অবশ্যই প্রদান করো। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন যে লা জুনাহা আলাইকুম ইন তালাকতুম নিসা মা লাম তামাসসুহুন্না ওয়া তাফরিদু লাহুন্না ফরিদা ওয়া মাতিউহুন্না আলাল মাউসি কাদারুহু ওয়া আলাল মুক্তারি কাদারুহু মাতাআম বিল মারুফ হাক্কান আলাল মিসকিন। তোমাদের কোনো পাপ হবে না যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও বা মোহরানা ধার্য করার পূর্বে তালাক দাও, কিন্তু তোমরা তাদেরকে উপকার স্বরূপ কিছু দাও, বিত্তবানের উপর তার ক্ষমতা অনুযায়ী এবং বিত্তহীনের উপর তার ক্ষমতা অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে উপকার করা বিধেয়, আর সৎকর্মশীলদের জন্য এটি ফরজ আবশ্যক। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে পুরুষের পক্ষ থেকে যখন সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত হয়, সম্পর্ক না রাখার সিদ্ধান্ত হয়, কারণ যাই হোক না কেন, এমন ক্ষেত্রে পুরুষের দায়িত্ব হল এমন সময় বিচ্ছিন্নতার সময় মহিলার প্রতি এহসান করা আর নিজ সঙ্গতি অনুসারে তার প্রাপ্যতাকে দেয়া। যদি আল্লাহ সচ্ছলতা দিয়ে থাকেন, পুরুষের জন্য নির্দেশ হল সেই সচ্ছলতার ভিত্তিতে কাজ করো যে খোদা সচ্ছলতা দিয়েছেন, যদি এটিটা প্রকাশ না করো তুমি, তাহলে খোদা তা প্রত্যাহারও করতে পারেন। আল্লাহ তালা স্বাচ্ছন্দ্য দিয়েছেন, স্বচ্ছলতা দিয়েছেন, যদি এসান না করো তাহলে স্বচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্যকে আল্লাহ তালা অসঙ্গতিতেও পরিবর্তন করতে পারেন, এবং সেই শক্তি এবং ক্ষমতা তার রয়েছে, তিনি কাদের। তাই যদি খোদার ফজল এবং অনুগ্রহ থেকে অংশ পেতে হয় তাহলে তোমার উপর খোদার পক্ষ থেকে যেই এহসান রয়েছে তা মহিলার উপর এহসানের মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা যেহেতু কারো উপর সাধ্যাতীত বোঝা চাপান না, তাই বলেছেন যে যদি এক দরিদ্র গরিব মানুষ বেশি দেয়ার শক্তি না রাখে তাহলে নিজের সাধ্য অনুসারে যা পারে তা দেখ। খোদা তাআলা বলছেন যে যদি তোমরা নেক কর্মশীল হও এবং তাকওয়ার ভিত্তিতে কাজ করো তাহলে তোমাদের এই অনুগ্রহ করা তোমাদের জন্য আবশ্যক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত কঠোরভাবে এর উপর প্রতিষ্ঠিত ছিলেন তা একটি হাদিস থেকে বোঝা যায়। একবার এক আনসারির বিয়ে হয় আর মহিলাকে ঘরে উঠানোর পূর্বেই তালাক দিয়ে দেয় এবং তার মহরানাও নির্ধারিত ধার্য হয়নি। এই বিষয়টি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপিত হয় তিনি সেই আনসারিকে জিজ্ঞেস করেন যে তুমি এহসান স্বরূপ বা অনুগ্রহ স্বরূপ কি কিছু দিয়েছ সেই মহিলাকে। সাহাবি বললেন যে না হে আল্লাহ রসুল, আমার কাছে তো দেয়ার মতো কিছুই নেই। তিনি সাল্লাল্লাহু আসলাম তখন বললেন যে যদি কিছু দেয়ার না থাকে তাহলে মাথায় যে টুপি আছে তা তাকে দিয়ে দাও। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আসলাম মহিলাদের অধিকারের ব্যাপারে কত সচেতন ছিলেন, কতটা তার দৃষ্টি ছিল এদিকে। এই যে পরিস্থিতি অর্থাৎ মরানা যদি ধার্য না হয় তাহলেও কিছু দাও, তাহলে বিপরীত পরিস্থিতি যেখানে দেখা যায় অর্থাৎ যেখানে মরানা পূর্বেই নির্ধারিত হয়েছে, ধার্য হয়েছে, সেখানে কি করতে হবে তালাকের ক্ষেত্রে, সেখানে অর্ধেক মহরানা অবশ্যই মহিলার প্রাপ্য। তো কোরআনে কারীম এইভাবে পুরুষ এবং তার পরিবারের বিরুদ্ধে মহিলার অধিকারকে সুনিশ্চিত করেছে আর এটি স্পষ্ট করেছে যে পুরুষের কি কি দায়িত্ব এবং কর্তব্য। বাচ্চাদের দুধ পান করার সম্পর্কেও কোরআনে কারীম স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। মহিলাদের দায়িত্ব এবং কর্তব্য কোরআন স্পষ্ট করেছে যা স্বামী এবং সন্তানদের বিষয়ে তাদের উপর করণীয়, তাদের জন্য করণীয়। এই সমস্ত অধিকার এবং দায়িত্ব ও কর্তব্য যা পুরুষ মহিলার পরস্পরের উপর রয়েছে তা উল্লেখ করতে গিয়ে খোদা তাআলা বলেন যে সবকিছু তোমাদের সাধ্য এবং সামর্থ্য আর শক্তিকে দৃষ্টিতে রেখে তোমাদের উপর ন্যস্ত করেছে, তাই দায়িত্ব পালন করো। এটি একটি বিস্তারিত বিষয়, তা আমি এখন আপনাদের সামনে বর্ণনা করছি না। এখন যে দুটো কথা আমি তুলে ধরেছি তাই যথেষ্ট। এই সম্পর্কে আমি যা বলতে চেয়েছি তা হল স্ত্রীদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি, তার আদর্শ কি ছিল। খোদার সন্তুষ্টি অর্জনের জন্য মহিলাদের অধিকার প্রদানের কি মহান দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। আর দ্বিতীয়ত, এই আদর্শ অনুসরণ করতে গিয়ে প্রতিটি আহমদী মুসলমানের এদিকে মনোযোগ নিবদ্ধ করা কত গুরুত্ব রাখে, বিশেষ করে সেই সমস্ত অবশ্যকরণীয় কর্তব্য যা পুরুষের জন্য খোদা তালা নির্ধারণ করেছেন। এখন আরেকটি বিষয়ের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। এটি সাধারণত জামাতের ভিতর আল্লাহ তালার ফজলে দেখা যায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আহমদী সমাজে এই সম্পর্কে শোনা যায়। আল্লাহ তালা কোরআনে কারীমের সূরা আনআমে বলেন যে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাআদলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু ذلكم وصاكم به لعلكم تذكرون কেবল সেই নিয়ম ব্যতীত যা সর্বোত্তম তোমরা এতিমদের ধন সম্পদের নিকটে যেও না যতক্ষণ পর্যন্ত না তারা সাবালক হয় আর ন্যায়সঙ্গত ভাবে মাপ ও ওজন পুরোপুরি দাও আমরা কাউকে সাধ্যাতীত দায়িত্বভার অর্পণ করি না যখন কথা বলো তখন ন্যায়ের ভিত্তিতে কথা বলো নিকটাত্মীয় হলেও এবং আল্লাহর অঙ্গীকারকে পূর্ণ করো এটি সেই বিষয় যার তিনি তাকিদ পূর্ণ আদেশ দেন তিনি তোমাদেরকে দিচ্ছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো এই আয়াতে আল্লাহ তাআলা প্রায় পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে কারো সাধ্যাতীত আমরা দায়িত্ব ভার অর্পণ করি না কারো উপর আমি এটি পূর্বে বলেছি আপনাদেরকে খোদা তাআলা তার সার্বজনীন জ্ঞানের ভিত্তিতে জানেন যে এক বান্দার সাধ্য কতটা আর সামর্থ্য কতটুকু আছে তাই তিনি যে সমস্ত নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে তা আমাদের সাধ্যের অন্তর্গত এবং আমাদের জন্য করা সম্ভব এই আয়াতে যে সমস্ত বিষয়ের কথা তিনি বলেছেন সর্বপ্রথম নির্দেশ হল ইতিমদের সম্পদ স্পর্শ করবে না উত্তম পন্থা ছাড়া ইতিমদের সম্পদ যাদের হাতে আসে তারা কিন্তু আমানতদার তারা আমিন এটি তাদের কাছে আমানত ইতিমদের কল্যাণার্থে তা তাদেরকে ব্যবহার করা উচিত আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে পূর্বে আল্লাহ তাআলা বলেন এই আয়াতের দুই এক আয়াত পূর্বে খোদা তাআলা বলেন যে চেষ্টা করা উচিত তাদের সম্পদে যেন কোনো ঘাটতি না পড়ে তাদের সুশিক্ষার ব্যবস্থা করো সুশিক্ষার জন্য খরচ করো না তাদের সুশিক্ষার খরচ তুমি নিজেই বহন করো কিন্তু কোনো ব্যক্তির যদি সাধ্য এবং সামর্থ্য না থাকে তাদের শিক্ষা খরচ বহনের তাহলে এতিমদের সম্পদ তাদের শিক্ষার জন্য ব্যবহার করতে পারে প্রকৃত ইমানদার তারা যারা এতিমদের বড় হওয়া বা সাবালক হওয়া পর্যন্ত তাদের সম্পত্তির সম্পর্কে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আর দায়িত্বশীলতার দৃষ্টান্ত হল এমন যেভাবে কোন ব্যক্তি নিজের মূলধনকে সঠিক চিন্তা ভাবনা করে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে বা লাভজনক ব্যবসায় বিনিয়োগ করে শুধু লাভের বিনিয়োগে তো কখনো সবসময় লাভ হয় না সবসময় লাভের আশা রাখা এটি সুদের নামান্তর যেভাবে নিজের সম্পদের জন্য হৃদয়ে ব্যথা থাকে বেদনা থাকে এতিমদের সম্পদ সম্পর্কে সেই সচেতনতা থাকা চাই আর এটি সেভাবে বিনিয়োগ করো যেভাবে নিজ সম্পত্তিকে তুমি কাজে লাগিয়ে থাকো এমনভাবে লাগাও যেন সেটি লাভজনক হয় বা এতিমের সম্পত্তি যেন বৃদ্ধি পায় আর এতিমরা যখন বড় হয় তখন এতিম হওয়া সত্ত্বেও সমাজের একটা অর্থবহ এবং সম্মানজনক অংশ হয়ে যাবে কিন্তু অনেক সময় অভিযোগ আসে যে আত্মীয় স্বজনরা এতিমদের সম্পত্তির হেফাজত দেখাশোনার ব্যাপারে বিশ্বস্ততার পরিচয় দেননি আত্মীয় স্বজনরা এতিমদের সম্পত্তির অবৈধ ব্যবহার করেছে এমন অভিযোগ আসে এমন লোকদের স্মরণ রাখতে হবে যে এমন সম্পদ হরণ করা এমন সম্পদ বক্ষণ এবং হরণ করলে কারোর সম্পত্তিতে কোনো বরকত হতে পারে না। পৃথিবীতে তারা এভাবে সাময়িকভাবে লাভবান হলেও খোদার এই সতর্কবাণীর তারা শিকার হবে। যে সতর্কবাণী হল যে যারা ইয়েতিমদের সম্পদ ভক্ষণ করে হরণ করে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিমুন নার, যারা ইয়েতিমদের সম্পদ হরণ করে ভক্ষণ করে তারা আগুন খায়, আগুনে তারা পেট ভরে। আর যারা এই অন্যায় কাজের সাহায্যকারী তারাও খোদার এই শাস্তির গণ্ডের বাইরে থাকবে না। আয়াতের পরের অংশে এটি আসবে যে ফাদেলু আলাউকায়না দা করবা, নিকটাত্মীয় হলেও ইনসাফকে ভুলবে না, তাই বড় চিন্তার বিষয়, এটি ভীতিপ্রদ বিষয়। এতিমদের সম্পত্তির অবশ্যই হেফাজত করা উচিত, অন্যায়ভাবে যদি কেউ এটি ব্যবহার করে তাহলে তাদের কখনো সাহায্য করবে না। তাই এতিমদের সম্পদের হেফাজত, আশা ভালো হওয়ার পর তাদের সম্পদ তাদের হাতে তুলে দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন যে মাপ ওজন করো ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে তোমরা প্রতারণার আশ্রয় নেবে না। বিভিন্ন জাতি যে বিভিন্ন প্রকারের দুর্যোগের সম্মুখীন হয় এর একটি কারণ হল ব্যবসায়িক দুর্নীতি। সাহাবাদের রীতি হল তারা ব্যবসার সময় এক গ্রাহক অনেক সময় পণ্যে কি ত্রুটি আছে তা জানত না, কিন্তু সাহাবারা বলতেন যে এই পণ্যের ভিতরে এই ত্রুটি আছে, ধোকা এবং প্রতারণাকে সম্পূর্ণভাবে এড়ানোর জন্য তারা এমনটি করতেন। এই আয়াতে পুনরায় আল্লাহ তাআলা বলেন, আদল এবং ইনসাফের কথা তো আমি পূর্বেই বলেছি, শেষের দিকে খোদা তাআলা বলছেন যে খোদার সাথে কৃত যে অঙ্গীকার সেই অঙ্গীকার রক্ষা করো। প্রথম কথা হল সমাজের মঙ্গলের জন্য তাদের অধিকার প্রদানের সাথে তা সম্পর্ক রাখে, আর এর উপর তখনই আমল সম্ভব যদি এই বিশ্বাস রাখো যে খোদাই সেই সত্তা যার জ্ঞান হল সর্বব্যাপী সার্বজনীন, তিনি জানেন যে কে কতটা অঙ্গীকার পালন করছে। অঙ্গীকারকে খোদার পবিত্র সত্তাকে সামনে রেখে যদি অঙ্গীকার পালন করো তাহলেই মানুষ এবং খোদার অধিকার প্রকৃত অর্থে দেয়া সম্ভব হবে। আর এগুলো যদি বুঝো তাহলেই বোঝা যাবে যে তোমরা নসিহত গ্রহণ করেছ আর খোদার নির্দেশ অনুসারে সত্যিকার অর্থে কাজ করার বা চলার চেষ্টা করেছ। আর কখনো ভাববে না যে এই কাজ আমার সাধ্যের বাইরে বা আমার সামর্থ্যের যোগ্যতার বাইরে, বরং সবসময় চেষ্টা করবে যে খোদার, বরং সবসময় বিশ্বাস রাখবে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আমাদের সাধ্যের গণ্ডীভুক্ত, তা আমরা করতে পারবো আর আমরা করার শক্তি রাখি। যদি আমরা এমনটি করি তাহলে খোদার এ প্রতিশ্রুতি আর এবং তার শুভ সংবাদ থেকে তার কৃপার তার অনুগ্রহের কারণে অংশ পাবো, যেখানে আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের কারো উপর তাদের সাধ্যাতীত বোঝা আমরা চাপাইনি, এরাই জান্নাতি, যেথায় তারা চিরকাল বসবাস করবে। খোদা করুন যেন আমরা সেই খোদার সামনে সবসময় ঝুঁকতে পারি এবং তার শিক্ষা অনুসারে চলতে পারি, যিনি আমাদের সাধ্য সামর্থ্য অনুসারে শক্তি অনুসারে অনেক কর্মের আদেশ দিয়েছেন, যিনি আমাদের সীমিত সাধ্য সত্ত্বেও সীমিত সাধ্য অনুসারে কাজের বোঝা আমাদের উপর অর্পণ করেছেন, কিন্তু একই সাথে নিজ অশেষ এবং ব্যাপক সার্বজনীন রহমতের কথা বলতে গিয়ে ক্ষমার চাদরে আবৃত করার শুভ সংবাদও দিয়েছেন। তাই আমাদের দায়িত্ব হল তার ব্যাপক এবং সার্বজনীন রহমত এবং স্নেহের কারণে ইমানের ক্ষেত্রে উন্নতি এবং সৎকর্ম করার চেষ্টা বা নেক কর্মের চেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر